নমস্কার, শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। জীবনবাণীর সকল শ্রোতা বন্ধুর প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তারপর কেমন আছেন বন্ধু? আশা করি নিশ্চয়ই ভালো। আজকাল খবরের কাগজ খুললেই দেখা যায় খুন, ডাকাতি, ব্যভিচার এবং আরও দুর্বিষহ দুঃখজনক ঘটনা। কিন্তু কেন মানুষের প্রতি মানুষের নেই কোনো সম্মান, নেই ভালোবাসা, নেই কোনো সহানুভূতি? মানুষ এক অসহনীয় পরিস্থিতির মধ্যে বাস করছে। এর মধ্যে আমার আপনার কি কোনো দায়িত্ব নেই? তাহলে শুনতে থাকুন আজকের আলোচনা, যার দ্বারা আমরা সকলেই উপকৃত হতে পারি। তাহলে শুনুন আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি বাইবেলের পুরাতন নিয়মে গীত সংহিতা থেকে আলোচনা করছি। এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে অথবা প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে আপনি আরও জানতে চান, তবে নিশ্চয় করে আমাদের লিখে জানাবেন। আমাদের ঠিকানা যদি আপনার কাছে নেই, তবে চটপট আমাদের ঠিকানাটা লিখে নিন।
আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী, TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আবার বলছি, জীবনবাণী, TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আজকের আমি আপনাদের কাছে গীত সংহিতার 63 গীত থেকে আলোচনা শুরু করে ক্রমান্বয়ে আরও কয়েকটি গীত নিয়ে আলোচনা করব। আজকের আমরা শুরু করছি প্রথমেই 63 গীত থেকে, এটা হচ্ছে জীবন জলের জন্য তৃষ্ণা। এটি হল দাউদের একটি গীত। যখন তিনি যিহুদার প্রান্তরে ছিলেন তখন সম্ভবত তিনি এই গীতটি লিখেছিলেন। এটি কিন্তু একটি বিশেষ গীত, সকল প্রকার ঘায়ের ও ক্ষতের উপরে এক প্রকৃত মলমের ন্যায়, অনেকটা ক্ষতস্থানে ব্যান্ডেজের ন্যায়। আঘাতস্থানে সুস্থতার জন্য আমরা যে বাম লাগাই, সেই বামের প্রলেপ। মণ্ডলীর জন্য অদ্ভুত সুন্দর এক গীত। একটু আগেই বলেছি এটি জীবন জলের তৃষ্ণার কথা বলে। আদি মণ্ডলীর প্রাচীন পিতারা মণ্ডলীর কার্যের পূর্বে এই গান গেয়ে তাদের দিন শুরু করতেন। এই গীত আশ্চর্য চিন্তার প্রকাশ। ৬৩টি গীত আমরা পাঠ করি, প্রথম দুটি পদ। লেখা আছে, দাউদের সঙ্গীত জিহুদার প্রান্তরে তাহার অবস্থিতিকালীন। হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি সযত্নে তোমার অন্বেষণ করিব। আমার প্রাণ তোমার জন্য পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত, শুষ্ক ও শ্রান্তিকর দেশে, জলবিহীন দেশে। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনায় অবনত হই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি তোমার বাক্যের জন্য, যা তুমি আমাদের জন্য দান করেছ, যেন সেই বাক্যের দ্বারা আমরা শান্তি, সান্ত্বনা এবং তোমার প্রাচুর্য লাভ করতে পারি। তোমায় ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততার জন্য, ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধুর জন্য। প্রার্থনা করি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো, বিশেষ করে তোমার পবিত্র বাক্যের মধ্যে দিয়ে অনুপ্রাণিত করো, তোমার সত্য জানতে ও বুঝতে সেই মতো জীবনে চলতে আশীর্বাদ করো। অভাব, সংকট, বিপর্যয়ের মধ্যে যারা রয়েছেন, যারা গৃহহারা অবস্থায় রয়েছেন, যারা পথের ধারে শুয়ে আছেন, তাদের জন্য প্রার্থনা করি প্রভু, তুমি দয়া করো, আমাদের প্রত্যেকের হৃদয়ে বোঝা দান করো, যেন আমরা দুঃখীর পাশে গিয়ে দাঁড়াতে পারি, যারা দরিদ্র তাদেরকে সাহায্য করতে পারি, নির্যাতিতকে রক্ষা করতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, যীশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে ৬৩টির গীত পাঠ করেছি। একজন ভক্ত দাস এই গীতের অনুবাদ করেছেন, হে ঈশ্বর তুমি আমার ঈশ্বর, প্রভাতে আমি তোমারই অন্বেষণ করি। আমার প্রাণ তোমার জন্য তৃষিত, আমার মাংস শুষ্ক ভূমিতে তোমার আকাঙ্ক্ষা করে। আমি যখন তোমার মন্দিরের দিকে দৃষ্টিপাত করি, তোমার পরাক্রম ও গৌরব অবলোকন করি। এটি হল বিশ্বাস, কেবলমাত্র বিশ্বাস। এমন বিশ্বাসী বলতে পারে এই কথা, অনন্তকালীন ঈশ্বর মানুষের সকল চিন্তার মধ্যে সমাসীন। তিনি সৃষ্টিকর্তা, তিনি মুক্তিকর্তা, তিনি আমার পিতা, আপনার পিতা। তাকেই দাউদ অন্বেষণ করেছিলেন। তিনি জানতেন তৃষিত হওয়া কি। তিনি মরুসাগরের নিকটে গুহায় লুকিয়েছিলেন, আর এই স্থানটি হল পৃথিবীর একটি অন্যতম শুষ্কতম স্থান। এখানে যে কেউ আসে তৃষিত হয়ে পড়ে। আর আমরা দেখতে পাই দাউদ ঈশ্বরের জন্য তৃষিত। হে ঈশ্বর তুমি আমার ঈশ্বর, আমি সযত্নে তোমার অন্বেষণ করিব। তলায় লেখা আছে প্রত্যুষে, আমার প্রাণ তোমার জন্য পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত। ভক্ত দাউদ ঈশ্বরের জন্য তৃষিত। আপনি কি এমন অনুভবের মধ্যে দিয়ে কখনো গিয়েছেন যে আপনি তাঁর জন্য তৃষিত? তাকে জানবার জন্য, তাকে পাবার জন্য, তাঁর আরাধনা করার জন্য, তাঁর ধ্যান করার জন্য, তাঁর চরণতলে থাকার জন্য, তার জন্য কখনো কি আপনি তৃষিত হয়েছেন? দাউদকে লক্ষ্য করুন, তিনি সর্ব অবস্থায় তাঁর জন্য তৃষিত। তাঁর জন্য আজ আপনার হৃদয়ে কি প্রেম রয়েছে? তিনি মহান ঈশ্বর, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে রক্ষা করেছেন, তিনি আপনাকে বহন পালন করেছেন, আপনার তত্ত্বাবধান করেছেন, আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনাকে দান করেছেন। আপনি আমি যে বেঁচে আছি তার অনুগ্রহে, আর তাঁর জন্য আপনার কতটা হৃদয়ে ভালোবাসা রয়েছে। লেখা আছে দুই তিন পদে, এইরূপে আমি পবিত্র স্থানে তোমার মুখ চাইয়া থাকিতাম, তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখিবার জন্য, কারণ তোমার দয়া জীবন হইতে উত্তম, আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে। আমাদের জীবনে ঈশ্বরের প্রশংসার ধ্বনি আজ কি বেরিয়ে আসছে? যদি প্রকৃতরূপে তাকে ভালোবাসি, তাহলে আমি আপনি তার প্রশংসার ধ্বনি করতে পারব, দাউদের মতন বলতে পারব, তোমার দয়া জীবন থেকে উত্তম, যে দয়াতে আমরা রক্ষিত হয়েছি, যে দয়াতে আজকের আমরা তাঁর বাক্য শ্রবণ করতে পাচ্ছি। লক্ষ্য করুন, 63 গীতে 4-5 পদে লেখা আছে, এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব, আমি তোমার নামে অঞ্জলি উঠাইব, আমার প্রাণ তৃপ্ত হইবে যেমন মেদ ও মজ্জাতে হয়। দাউদ বলছেন এখানে যে উত্তম খাদ্যের ভোজের পরিবর্তে তিনি ঈশ্বরের সহভাগিতার জন্য তৃষিত। আজকের আমরা ঈশ্বরের মন্দিরে যাওয়ার পরিবর্তে অনেক সময় গৃহে ভালো ভালো রান্না করার জন্য অথবা লোকদের খাওয়াবার জন্য অথবা নিজেদের তৃপ্তি আমোদ প্রমোদের জন্য ঘরে থেকে যাই, আত্মীয় প্রিয়জনের গৃহে যাই অথবা অন্য কোনো বিষয়ে ব্যস্ত থাকি, কিন্তু দাউদ বলছেন যে আমি তোমার সহভাগিতার জন্য আজকের তৃষিত ক্ষুধিত। 6 পদে লেখা আছে, 6-7 পদে, যে আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি তখন প্রহরে প্রহরে তোমার বিষয়ে ধ্যান করি, কেননা তুমি আমার সহায় হইয়া আসিতেছ, তোমার পক্ষ যুগলের ছায়াতে আমি আনন্দধ্বনি করিব। দাউদ ঈশ্বরের কথা ভেবেছিলেন। রাত্রে তিনি ঘুমাতে পারতেন না, আর রাত্রে যখন আপনার ঘুমের ব্যাঘাত ঘটে তখন আপনি কি করেন? তখন আপনি ঈশ্বরের বাক্য ধ্যান করুন, প্রার্থনা করুন। দাউদ বলছেন, আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি তখন প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি। আমাদের জীবনে, ঈশ্বর ভক্তের জীবনে কখনো সে সময় নষ্ট করে না, এমনকি রাত্রিবেলায় বিনিদ্র রজনীতে সে ঈশ্বরের বাক্যে ধ্যান করে, তাঁর চরণতলে প্রার্থনায় নিবিষ্ট থাকে। এই হচ্ছে ভক্তের জীবন। এবারে লক্ষ্য করুন, 8 পদে লেখা আছে, আমার প্রাণ পদে পদে তোমার অনুসঙ্গী, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিয়া রাখে। আমাদের প্রাণ যেন তাঁর জন্য লালায়িত হয়। মনে রাখবেন, এটি একটি প্রাতকালীন গীত। আদি মণ্ডলীতে প্রতি প্রভাতে এই গান গাওয়া হত। লেখা আছে 9-10 পদে, কিন্তু উহারা বিনাশার্থে আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা পৃথিবীর অধস্থানে যাইবে, তাহারা খড়গের হস্তে সমর্পিত হইবে, তাহারা শৃগালের খাদ্য হইবে, কিন্তু রাজা ঈশ্বরে আনন্দ করিবেন, যে কেহ তাহাতে শপথ করে সে শ্লাঘা করিবে, কারণ মিথ্যাবাদীদের মুখ রুদ্ধ হইবে। এবারে আমরা আসব এর পরের গীত, অর্থাৎ 64 গীত। মন্দ জয়লাভ করতে পারে, কিন্তু আমরা দেখব যে ঈশ্বর তাদের বিচার করবেন। এই গীতটি দাউদের জীবনের এক ঐতিহাসিক ঘটনা। যদিও বা ঠিক কোন সময়ে ঘটনাটি ঘটেছিল তা বলা সম্ভব নয়, এবং ভবিষ্যৎবাণীপূর্বক ভবিষ্যতে যখন ইসরায়েল মহাতাড়নার মধ্যে দিয়ে গমন করবে তখনকার সময়ও বর্ণনা করা হয়েছে, আর সেই সময় অবশিষ্ট বিশ্বস্ত ঈশ্বরের ভক্তেরা এই গান গাইবে। এটি আপনার ও আমার জন্য একটি অপূর্ব গীত। 64 গীতে প্রথম দুটি পদে লেখা আছে, হে ঈশ্বর আমার কাতরোক্তি রব শুনো, শত্রু ভয় হইতে আমার জীবন রক্ষা কর, দুরাচারদের গূঢ় মন্ত্রণা হইতে, অধর্মচারীদের জনতা হইতে আমাকে সংগোপন কর। এখানে আবার দাউদ ঈশ্বরের কাছে তাঁর জীবন রক্ষার কথা বলছেন। তিনি অনেকবার এমন প্রার্থনা করেছেন এবং প্রার্থনাই ছিল তাঁর আশ্রয়। প্রার্থনা হবে একমাত্র আশ্রয় মহাযাতনাকালেও, সেই শেষ দিনে। আমাদের জীবনে যেন প্রার্থনাই সব থেকে বড় আশ্রয় হয়। সর্ব অবস্থায় আমরা যেন প্রার্থনায় নির্ভর করতে পারি। দেখুন, 3-6 পদে কি লেখা আছে, তাহারা খড়গের ন্যায় আপন আপন জিহ্বা শানিত করিয়াছে, তারা কটুবাক্যরূপ তীর যোজনা করিয়াছে, যেন গোপনে সিদ্ধ লোকের প্রতি তাহা নিক্ষেপ করে, তারা অকস্মাৎ তাহাকে বান মারে, ভয় করে না। পৃথিবীতে আমি দেখেছি সিদ্ধ লোকেরা, ন্যায়বান লোকেরাই বেশি দুঃখ ভোগ করে, বেশি যাতনার মধ্যে দিয়ে যায়, লোকেরা তাদেরকে সব থেকে বেশি ভুল বোঝে। লেখা আছে, তাহারা কুমন্ত্রণায় আপনাদিওকে সবল করে, গোপনে ফাঁদ পাতিবার বিষয়ে কথাবার্তাও কহে। তাহারা বলে, কে আমাদিওকে দেখিবে? তাহারা অপরাধের সন্ধান করিয়া লয়, বলে আমরা সন্ধানের চূড়ান্ত করিয়াছি, প্রত্যেকের অন্তর্ভাব ও হৃদয় গভীর। এবারে দেখব সাত থেকে দশ পদে লেখা আছে, এইরূপে তাহারা উচট খাইবে, তাহাদের জিহ্বা তাহাদের বিপক্ষ হইবে, যত লোক তাহাদিওকে দেখিবে সকলে মাথা নাড়িবে, আর মনুষ্য মাত্র ভীত হইবে, তাহারা ঈশ্বরের কর্ম প্রচার করিবে আর তাহার কার্য বিবেচনা করিবে। ধার্মিক লোক সদাপ্রভুতে আনন্দ করিবে ও তাহার শরণাগত থাকিবে, আর সরলচিত্ত সকলে শ্লাঘা করিবে। আমি যখন জগতের দিকে দেখি, তখন আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমাদের আশা রাজনৈতিক নেতাদের মাধ্যমে নয়, আমাদের আশা বিজ্ঞান বা শিক্ষার মধ্যে নয়। এগুলি অল্প বিস্তর আমাদের জীবনে সাহায্য করতে পারে, আমরা সেই কাজ করি যা দাউদ করেছিলেন ও এটি ইসরায়েল জাতি মহা যাতনাকালে করবে, তা হল ঊর্ধ্ব দিকে দৃষ্টিপাত, আর ঈশ্বরই হলেন আমাদের একমাত্র আশা। এবারে আমি আপনাদের কাছে আসব ৬৫টির গীতে। এই গীতের শিরোনামে বলা হয়েছে প্রধান বাদ্যকরের জন্য সঙ্গীত। দাউদের গীত, এই গীতটিকে আমরা প্রত্যার্পণের গীত বলতে পারি। সৃষ্টির কাল থেকে ঈশ্বর তাঁর ভক্ত সন্তান ও ভাওবাদীদের মুখ দিয়ে যে সকল দানের কথা বলেছেন, সেই সকল প্রত্যার্পণ বিষয় এই গীত। প্রেরিত তার তিনের অধ্যায় ২১ পদে আমরা দেখি যে ভাওবাদীদের মুখ দিয়ে ঈশ্বর কোন বিষয়ের উল্লেখ করছেন কি জগতে প্রকৃতির মাঝে আমরা যা পাচ্ছি, পর্বত, সাগর, নদী, গাছপালা, পশু পাখি, অথবা দুষ্টের পরিবর্তন, মৃতের উত্থাপন। আমি তো একটা বিষয় দেখি, সেটা হল ইসরায়েলের পুনঃস্থাপন। জগতস্থ বিষয় হতে যা পাওয়া যায়, সাধু পৌল তার পত্রে ফিলিপিও তার তিনের অধ্যায় ৮ পদে এই কথা লিখেছেন, আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যীশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি, তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং মলবত গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ করি। ৬৫টির গীতের এক পদে লেখা আছে, হে ঈশ্বর, সিয়নের প্রশংসা তোমার অপেক্ষা করে, তোমার উদ্দেশ্যে মানত পূর্ণ করা যাইবে। দাউদ সিয়ন বলতে স্বর্গের কথা বলছেন না, কিন্তু সিয়ন নগরী মর্তে ঈশ্বরের আবাসস্থলের কথা বলেছেন। আজও যদি ইসরায়েল দেশে বেড়াতে যান, দেখবেন লেখা আছে ওয়ে টু জায়ন, অর্থাৎ সিয়নের পথ। বেশ চড়াই পথ, কিন্তু ওই পথ আপনাকে স্বর্গে পৌঁছে দেবে না। এই জগতের পুরাকালে স্থাপিত এক পবিত্র নগরীর অবশিষ্ট যা আছে তার মধ্যে নিয়ে যাবে। দাউদের সময় ঈশ্বরের উদ্দেশ্যে সকল মানত সিয়ন নগরে ঈশ্বরের আবাসস্থলে পূর্ণ করা হত। দাউদ তাঁর গীতে এই কথা বলেছেন যে সেই প্রার্থনা শ্রবণকারী সেই স্থানে আছেন এবং মনুষ্য মাত্রই তাঁর কাছে আসবে। আর আমরা যত অপরাধ, যত পাপ করে থাকি না কেন, তাঁর কাছে গেলে তিনি সকল অধর্ম ক্ষমা করে দেবেন। ৬৫টির গীতে ৪ পদে লেখা আছে, ধন্য সেই যাহাকে তুমি মনোনীত করিয়া নিকটে আনো, সে তোমার প্রাঙ্গণে বাস করিবে, আমরা পরিতৃপ্ত হইব তোমার গৃহের উত্তম দ্রব্যে, তোমার পবিত্র মন্দিরের উত্তম দ্রব্যে। ৩২-এর গীতে ২ পদে লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজ আপনাকে কি বলা যাবে ধন্য সেই যাহাকে তুমি মনোনীত করিয়া নিকটে আনো? আপনি কি সেই মনোনীত জন? প্রভু যীশু বলেছেন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। সুতরাং সেই যীশুকেই ধরুন, তিনি তো আপনার সকল অধর্ম ক্ষমা করে দিয়েছেন। রোমিও তার ৪ অধ্যায় ২৫ পদে লেখা আছে, সেই যীশু আমাদের অপরাধের নিমিত্ত উত্থাপিত হইলেন। আবার প্রথম যোহন ১ অধ্যায় ৯ পদে লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিওকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। 65 গীতে 4 পদে লেখা আছে, এ মুক্তি প্রাপ্ত লোকদের যে আনন্দ, আপনিও সেই আনন্দের ভাগী হবেন। 65 গীতে 9-13 পদে দেখি, তুমি পৃথিবীর তত্ত্বাবধান করিতেছ, উহাতে জল সেচন করিতেছ, উহা অতিশয় ধনাঢ্য করিতেছ, ঈশ্বরের নদী জলে পরিপূর্ণ, এইরূপে ভূমি প্রস্তুত করিয়া তুমি মনুষ্যদের শস্য প্রস্তুত করিয়া থাকো, তুমি তাহার সীতা সকল জল সিক্ত করিয়া থাকো, তাহার আলি সকল সমান করিয়া থাকো, তাহার অঙ্কুরকে আশীর্বাদ করিয়া থাকো, তুমি আপন মঙ্গলভাবের বৎসরকে মুকুট পরাইয়া থাকো, তোমার শত্রু চিহ্ন দিয়া পুষ্টিকর দ্রব্য খরে, তাহা প্রান্তরস্থ চরণের স্থান সকলেতে খরে, এবং উপপর্বতগণ হর্ষরূপ কোটি বন্ধন পায়, মাঠ সকল মেষপালে ভূষিত হয়, তলভূমি সকল শস্যে পরিচ্ছন্ন হয়, তাহারা আনন্দধ্বনি করে, তাহারা গান করে। প্রশ্ন হল যে এই আনন্দ গান কবে হবে, কোথায় হবে? মনে রাখবেন যে দাউদ তাঁর ভাওবাদী চোখ দিয়ে অনেক অনেক দূরের ছবি দেখছেন। যখন খ্রিস্ট যীশুর দ্বিতীয় আগমনের পর এই জগতে রাজত্ব করছেন সহস্র বৎসর কালের জন্য, মরুভূমি ফুলে ভরে গেছে, পৃথিবীতে শান্তি বিরাজ করছে, এবং এই দর্শন লাভ করে ঈশ্বরের সকল দানের জন্য প্রশংসা জানাতে ও ধন্যবাদ দিতে দাউদ এরপরে 66 সংখ্যার গীতটি রচনা করলেন, প্রধান বাদ্যকরের জন্য গীত। অবশ্য কেউ কেউ সন্দেহ করেন দাউদ কি এই গীতটি রচনা করেছেন, কেননা ঐতিহাসিক পটভূমি কিছু জানা নেই। বেশিরভাগ জন কিন্তু মনে করেন 65 গীত লেখার পরেই তিনি এই 66 গীতটি লিখেছেন, যেখানে লেখা আছে, হে জাতিগণ, 8 পদে, আমাদের ঈশ্বরের ধন্যবাদ করো, তাহার প্রশংসাধ্বনি শ্রবণ করাও। এই পত্রটা ভবিষ্যতে ইসরায়েল জাতি যখন পুনঃস্থাপিত হবে নিজ রাজ্যে তখনকার একটা ছবি। ভাওবাদী জিহিসকেল বলেছেন সেদিন তারা বলিদান উৎসর্গ করবে, পুরাতন নিয়মে ওই বলিদান খ্রিস্টের প্রতীক, আবার তারা যখন ভবিষ্যতে বলিদান করবে সেটা খ্রিস্টের দ্বিতীয় আগমনের উপলক্ষে। প্রত্যেক মেষ ঈশ্বরের সেই মেষ শাবকের প্রতীক যিনি জগতের পাপভার লয়ে যান। যোহন তার 1 অধ্যায় 29 পদে যে বিষয় আমরা দেখতে পাই, আমরা দেখব এরপরে 67 গীত, যেটি ধন্যবাদ ও প্রশংসার বিষয়। গীতসংগীতা 65, 66 ও 67 তিনটেই একটা পরিবারের পরস্পর সম্বন্ধীয় গীত, এককে ছেড়ে অপর নয়। এই গীত রচনের সম্পূর্ণ মনের ভাব ওই তিনটে গীতের মধ্যে দিয়েই কিন্তু প্রকাশ পেয়েছে। গীত 67 এটাকে সরাসরি তিন ভাগে ভাগ করা যায়। এক হল বলবার কারণ, 67 অধ্যায় 1 পদে, 2 বলার ফল, 2-4 পদে, আর 3 হচ্ছে বলার উপায়, 67 গীতে 6-7 পদে। আবার এই গীতেই তিনটি ব্যক্তিত্ব জড়িত রয়েছে, 1 ঈশ্বর, 2 ইসরায়েল জাতি, 3 সমস্ত জাতি বা পরজাতি। এই গীতটিতে 7 পদ আছে এবং পবিত্র বাইবেলে 7 সংখ্যা সম্পূর্ণতা বোঝায়, আর যা সম্পূর্ণ তা সিদ্ধ। আবার এই গীত ঈশ্বরের মনোবাসনাও প্রকাশ করে, তিনি কি চান। এই 67 গীতটি আগামী সপ্তাহে আমরা আরও গভীরভাবে দেখব এবং আলোচনা করব। আসুন আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই, যেন ঈশ্বরের গৌরব এবং প্রশংসা করি যে ঈশ্বর তাঁর ভক্ত দাস দাউদের জীবন থেকে আমাদের শিখিয়েছেন, যেন আমরা ঈশ্বরের অন্বেষণ করি, তাঁর দিকে দৃষ্টিপাত করি, তিনি আমাদের রক্ষাকর্তা, ধারণকর্তা। ঈশ্বর আমাদের জীবনে মঙ্গল করুন। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি যে তোমার বাক্যের মধ্যে দিয়ে, এই গীতগুলির মধ্যে দিয়ে তুমি আমাদেরকে নতুন নতুন বিষয় শিখাচ্ছ এবং বর্তমানকালে এবং আগামী দিনে যে সকল ঘটনা ঘটতে চলেছে, যা তোমার ভক্ত দাসগণ তাদের দিব্য দৃষ্টিতে দেখেছিলেন, যাদেরকে তুমি জানিয়েছিলে এবং তারা তা দেখে জেনে উৎসাহিত হয়েছিলেন এবং তোমার উপরে নির্ভর করেছিলেন। আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো। এই গীতগুলি যেন যখন আমরা পাঠ করি, যখন ধ্যান করি এবং সেই বাক্যের প্রতিজ্ঞা সকল আমাদের জীবনে যেন উপলব্ধি করে তোমার ধন্যবাদ প্রশংসা করতে করতে এগিয়ে চলতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, সকল অযোগ্যতা ক্ষমা করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438-0045। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438-0045। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ। বিদায় নিচ্ছি, নমস্কার।